শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৫:৩০। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট,
বিদ্যুতের চাহিদা মেটাতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে বাংলাদেশ আলোচনা চালিয়ে যাচ্ছে,
রয়েছে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
জামিয়াত উলেমা ই হিন্দ আজ বলেছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতের সাথে থাকাই কাশ্মীরিদের জন্য মঙ্গলজনক।
আরও রয়েছে যুক্তরাষ্ট্র আফগানিস্তান শান্তি আলোচনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য।
And if for any reason they come back to our country, we will go wherever they are.
আর প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যিক বিবাদ সত্ত্বেও বিশ্বের এই দুটি বৃহত্তম অর্থনৈতিক শক্তি অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং চীন যখন বাণিজ্য নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন চীন আজ শুভেচ্ছার সর্বসাম্প্রতিক নিদর্শন রেখেছে। চীনের বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র গাও ফেং বলেছেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুকুরের মাংস এবং সয়াবিন তেলের মতো কৃষিজ পণ্য কেনার কথা ভাবছে। গাও বলেন, চীনও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে অনুরূপ শুভেচ্ছার নিদর্শনকে স্বাগত জানায় এবং আশা করে দুপক্ষই বাণিজ্য আলোচনার জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে। গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি পয়লা অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত চীনা পণ্যের উপর ২৫,০০০ কোটি ডলার শুল্ক আরোপ স্থগিত করছেন। তিনি এক টুইট বার্তায় বলেন, চীনা উপপ্রধানমন্ত্রী লিউ হে এই বিলম্বের জন্য অনুরোধ করেছিলেন কারণ পয়লা অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। ট্রাম্পের এই ঘোষণা ঠিক আগেই চীন জানায় যে তারা ১৭ই সেপ্টেম্বর থেকে আমেরিকান যে কিছু পণ্যের উপর শুল্ক ধার্য করার কথা বলেছিল সেটি আপাতত মওকুফ করছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আইন বিষয়ক কমিটি একটি প্রস্তাব অনুমোদন করেছে যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিষয়ে তদন্তের মাপকাঠিগুলো নির্ধারণ করা হয়েছে। দলীয় দৃষ্টিকোণ থেকে দেওয়া এই ভোটে আজ কমিটির চেয়ারম্যানকে এই ক্ষমতা দেওয়া হল যে তিনি অভিশংসনের পদ্ধতি হিসেবে শুনানি শুরু করতে পারেন এবং সাধারণভাবে দেওয়া সময়ের চাইতে বেশি সময় ধরে এই শুনানিতে সাক্ষীরা সাক্ষ্য প্রদান করতে পারেন। এই প্রস্তাবে ট্রাম্পের আইন বিষয়ক টিমকে উপস্থাপিত যে কোনো তথ্য সম্পর্কে লিখিত মন্তব্য দেবার অধিকারও দেওয়া হয়েছে। এই ভোটটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন হাউজের ডেমোক্রেটিক ককাসের মধ্যে বিভ্রান্তি নিয়ে কমিটির সদস্যরা হিমশিম খাচ্ছিলেন। বিভ্রান্তি ছিল এ নিয়ে যে এই তদন্তকে ঠিক কীভাবে সংজ্ঞায়িত করা যায়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ফেসবুক বলছে যে বিদ্বেষ না ছড়ানোর ব্যাপারে তাদের নীতি লঙ্ঘনের জন্য তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পাতা নিষিদ্ধ করেছে। আজ ফেসবুক জানিয়েছে, ওই সামাজিক মাধ্যম ২৪ ঘন্টার জন্য তার ফেসবুক চ্যাট বন্ধ করে রাখে। ওই পাতায় লেখা হয়, আরব যারা আমাদের সকলকে নারী পুরুষ শিশুকে ধ্বংস করতে চায় তাদের নিয়ে সরকার গঠন যেন প্রতিহত করা হয়। ফেসবুকের ওই পোস্টে বিরোধী রাজনীতিকরা অত্যন্ত ক্ষুব্ধ হন। কংগ্রেসে বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু অস্বীকার করেন যে তিনি এই পোস্টটি লিখেছেন। তিনি বলেন, এক কর্মী এই ভুল করেছেন এবং ওই পোস্টটি এখন নামিয়ে ফেলা হয়েছে। আগামী সপ্তাহের নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু তাঁর রাজনৈতিক অস্তিত্বের জন্য লড়ছেন এবং জাতীয়তাবাদী ভোটদাতাদের তুষ্ট করতে তিনি এই ধরনের ভাষা প্রয়োগ করছেন আর কট্টরবাদীদের প্রতিশ্রুতি দিচ্ছেন। বাংলাদেশ বিদ্যুতের ঘাটতি মেটাতে প্রতিবেশী ও পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে আলোচনা শুরু করেছে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
ভুটান ও নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ বিনিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে এবং এ লক্ষ্যে আলোচনায় অগ্রগতিও হয়েছে। এ সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক অনুষ্ঠানে বলেন,
জলবিদ্যুৎ ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল, তাদের সকলের সাথে আমাদের আলোচনা চলছে। ভুটানে আমরা কিছু বিনিয়োগ করার চিন্তা ভাবনা করছি, সেটা নিয়ে আলোচনা চলছে। ঠিক নেপালে আমরা বিনিয়োগ করার চিন্তা ভাবনা করছি।
বাংলাদেশ ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী। আর ভুটান থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে ভারতের সাথেও যৌথ বিনিয়োগের বিষয় নিয়েও ত্রিদেশীয় আলোচনা চলছে। নেপালের সাথে ইতিমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন। এই রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
শ্রমিকরা তাদের 66 জন চাকরিচ্যুত সহকর্মীর চাকুরিতে পুনর্বহাল, নির্যাতন বন্ধ এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে তেজগাঁও শিল্প এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে নগরীর উত্তরাঞ্চলের সাথে মতিঝিল বাণিজ্যিক এলাকা এবং কেন্দ্রস্থলে যানবাহন চলাচল ব্যাহত হয়। বিক্ষোভরত শ্রমিকদের অধিকাংশই ছিলেন মহিলা এবং তাদের অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশের তরফে কয়েক দফা আহ্বান জানালেও শ্রমিকরা তাদের বিক্ষোভ অব্যাহত রাখে। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিপেটা শুরু করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাট তেল ছুটতে থাকে। এ সময় পুলিশ সহ অন্তত 6-7 জন আহত হওয়ার খবর দিয়েছে গণমাধ্যম। প্রায় 4 ঘন্টা বিক্ষোভ করার পর তারা সড়ক অবরোধ তুলে নেয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত একই দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতের মুসলমানদের বৃহত্তম সংগঠন জামিয়াতুল উলামায়ে হিন্দ আজ বলেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতের সাথে থাকা এই কাশ্মীরিদের জন্য মঙ্গলজনক। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
কাশ্মীরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জামিয়াত উলেমা এ হিন্দের সাধারণ পরিষদ আজ রাজধানী দিল্লিতে বৈঠকে বসেছিল। তাতে সিদ্ধান্ত নেওয়া হয় যে কাশ্মীরিদের আশা আকাঙ্ক্ষা, তাঁদের আত্মসম্মান ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা ভেবেই জামিয়াত মনে করে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেদের সার্বিক উন্নয়নের জন্য তার পুরোপুরি ভারতের সঙ্গে মিশে যাওয়া উচিত এবং সেটাই তাদের জন্য মঙ্গলজনক হবে। জামিয়াত উলেমা হিন্দের মতে বিচ্ছিন্নতাবাদ শুধু ভারতের জন্যই নয়, কাশ্মীরের জনগণের জন্যও ক্ষতিকর। বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে মদদ দিয়ে পাকিস্তান কাশ্মীরকে ধ্বংস করতে চায়। বৃহস্পতিবার জামিয়াত উলেমা এ হিন্দের সাধারণ সম্পাদক মৌলানা মাহমুদ মাদানি সাংবাদিকদের জানান, আমরা আজ একটি প্রস্তাব গ্রহণ করেছি, তাতে বলা হয়েছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, ভারত আমাদের দেশ, আমরা তার নিরাপত্তা ও সংহতি বিপন্ন হতে দেব না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইথিওপিয়ার কর্মকর্তারা বলছেন যে সে দেশে সামরিক বাহিনী সন্দেহভাজন ইসলামিক স্টেটের অজ্ঞাত সংখ্যক এমন সদস্যদের গ্রেপ্তার করেছে যারা ওই দেশে তৎপর ছিল। ডেপুটি চিফ অব স্টাফ এবং ইথিওপিয়ার সশস্ত্র বাহিনীর সামরিক অপারেশন ডিরেক্টর জেনারেল বারহানু জুলা এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তিনি সুনির্দিষ্টভাবে এদের সংখ্যা কিংবা দেশের ঠিক কোন অঞ্চলে এরা তৎপর ছিল সে কথা জানাননি। তিনি বলেন আইএসের সন্দেহভাজন আরও সমর্থকদের প্রতি নিরাপত্তা বাহিনী কড়া নজর রাখছে। সরকারি অর্থায়নে আমহারিক ভাষায় সংবাদপত্র আদিস জামিনে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আমরা লক্ষ্য রাখছি তারা কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে বৈঠক করছে এবং তাদের কি ধরনের যোগাযোগ আছে। তবে বেরহানু ইথিওপিয়ায় আইএস হুমকিকে হালকা করে দেখেন এবং বলেন এই গোষ্ঠীটির এদেশে কোনো সমর্থন নেই এবং তারা শক্তি অর্জন করছে, এ ধরনের যে কোনো বিবৃতি আসলে একরকমের মনস্তাত্ত্বিক লড়াই কেবল। তিনি অবশ্য বলেন যে নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে সদা সতর্ক থাকবে। হারারেতে সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে শেষ শ্রদ্ধা জানাতে জিম্বাবুয়ের জনগণ প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার রাজধানী রুফারো স্টেডিয়ামে মুগাবের মরদেহ রাখা হয়েছে। গত শুক্রবার সিঙ্গাপুরে 95 বছর বয়সে তিনি মারা যান। এর আগে শনিবার জিম্বাবুয়ে সরকার রাষ্ট্রীয় মর্যাদায় হারারের ন্যাশনাল হিরোজ একের সেমিট্রিতে সমাহিত করার কথা জানালেও মুগাবের পরিবারের সদস্যরা আপত্তি জানিয়েছেন। তারা বলেন 2017 সালে মুগাবেকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে তার মতোই তাদেরও সেনাবাহিনী এবং তার প্রাক্তন আশ্রিত ব্যক্তি ও উত্তরাধিকার এমারসন নানগাগওয়ার বিরুদ্ধে তিক্ত ক্ষোভ রয়েছে এবং এ কারণেই তারা চান মুগাবের জন্মস্থান কোটামোতে সমাহিত করতে তাঁকে। মুগাবের ভাইয়ের ছেলে সংবাদ সংস্থা এএফপিকে জানান, রবিবার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কোটামোতে মরদেহ রাখা হবে, এরপর সোমবার অথবা মঙ্গলবার পারিবারিকভাবে তাঁকে দাফন করা হবে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। নাইন ইলেভেন সন্ত্রাসী হামলার 18তম বর্ষপূর্তি উপলক্ষে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে আরও শক্তভাবে শত্রুর মোকাবেলার ঘোষণা দিয়েছেন। এর মাত্র কদিন আগে তালিবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছেন। অনেকে বলছেন এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পের জঙ্গি গোষ্ঠীর চেয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ঘানিকে গুরুত্ব দেওয়া উচিত। এসব নিয়ে আমাদের কূটনৈতিক সংবাদদাতা সিন্ডি সেইনের একটি রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবিনা চৌধুরী। 2001 সালের 11ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের 4টি স্থানে আল কায়দা সন্ত্রাসী হামলার 18তম বর্ষপূর্তির অনুষ্ঠানে বুধবার পেন্টাগনে ভাষণ দিচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে তালেবানের ভয়াবহ বোমা হামলার ঘটনার কথা বলেন, আবার যেন আর কোনো হামলা না ঘটে সেজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।
The last 4 days we have hit our enemy harder than they have ever been hit before, and that will continue. And if for any reason they come back to our country, we will go wherever they are.
প্রেসিডেন্ট বলছিলেন, গত 4 দিন আমরা শত্রুদের বিরুদ্ধে যে কোনো সময়ের চেয়ে শক্ত ব্যবস্থা নিয়েছি, এটা অব্যাহত থাকবে। কোনো কারণে যদি তারা আমাদের দেশে কখনো আসে, তবে তারা যেখানেই থাকুক আমরা তাদেরকে খুঁজে বের করব। আমরা তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব, এমন শক্তি প্রয়োগ করব যা যুক্তরাষ্ট্র আগে কখনোই করেনি। তবে আমি পারমাণবিক শক্তির কথা বলছি না। গত সপ্তাহে ওই হামলায় কাবুলে একজন আমেরিকান নিহত হন, আর তারই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তালেবান নেতাদের মধ্যেকার আলোচনা বাতিল করেন। আলোচনা হবার কথা ছিল ওয়াশিংটনের অদূরে ক্যাম্প ডেভিডে, তবে এ নিয়ে নানা বিতর্ক চলছে বিশ্লেষকদের মধ্যে। ডেমোক্রেট সেনেটর বব মেন্দেস বলেন, আমরা বুঝতে পারিনি কিভাবে অপরাধীকে নিয়ে আসা হচ্ছে। বব মেন্দেস:
I don't know how you bring the perpetrator or those who gave refuge to the perpetrator of September 11th to Camp David when they're in the midst of conducting attacks.
মেন্দেস বলছিলেন, অপরাধীদেরকে আপনি কিভাবে নিয়ে আসছেন সেটা বুঝতে পারছি না। 9/11 এর মতো সন্ত্রাসী ঘটনা যারা ঘটায় তাদেরকে ক্যাম্প ডেভিডে কেন আনা হয়? যারা এখনো হামলা করেই চলছে, সম্প্রতি তাদের হামলায় একজন আমেরিকানও নিহত হয়েছে, এটা ঠিক নয়। অনেকে বলেন, সন্ত্রাসী গোষ্ঠী বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের উচিত নির্বাচিত আফগান সরকারের প্রতি নজর দেয়া, তার সঙ্গে গুরুত্ব দিয়ে কথা বলা, পরিকল্পনা করা, তালেবানদের সঙ্গে নয়। নিউ আমেরিকান ফাউন্ডেশনের বিশ্লেষক পিটার বার্গানের মন্তব্য:
The Taliban are unelected theocrats and we're treating them as a potential government in waiting rather than an insurgent group.
তিনি বলছিলেন, তালেবান হচ্ছে অনির্বাচিত দিব্যতান্ত্রিক এবং আমরা তাদেরকে হুমকি দিচ্ছি সম্ভাব্য সরকার হিসেবে, জঙ্গি গোষ্ঠী হিসেবে নয়। অনেক আইন প্রণেতা আবার আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য ফিরিয়ে আনার হুমকিও দিচ্ছেন। রিপাবলিকান প্রতিনিধি মিশেল ম্যাককলের মন্তব্য যেমন:
We need a residual force as we need one in Syria, if anything for homeland security response. We can't nation build, but I think to have that residual force to protect
ম্যাককল বলছিলেন, সিরিয়া যেমন আছে তেমনি আমাদেরও দরকার অবশিষ্ট সেনা কিছু ফিরিয়ে এনে এখানে রাখা। অভ্যন্তরীণ কাজে দরকার হলে আমরা সেনা কোথায় পাবো? তা না হলে বিদেশের চেয়ে আমাদের দেশের অভ্যন্তরে জরুরি কাজের জন্যে সেনাবাহিনীর থাকা দরকার। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র আফগানিস্তান আলোচনা বাতিল করেছেন বললেও অনেকেই বিশ্বাস করছেন তা পুনরায় চালু হবে শিগগিরই। প্রেসিডেন্ট ট্রাম্প এবং অধিকাংশ আমেরিকান আফগানিস্তানের যুদ্ধের অবসান চান, যা শুরু হয়েছিল 18 বছর আগে 11ই সেপ্টেম্বরের ঐতিহাসিক বর্বর সন্ত্রাসী ঘটনার মধ্যে দিয়ে, আর তার জন্যে আলোচনা দরকার রয়েছে।
আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন, যুক্তরাজ্য সরকারের এক গোপন নথিতে বলা হয়েছে চুক্তিহীন ব্রেক্সিট হলে ব্রিটেনে ভয়াবহ বিশৃঙ্খলা হবে। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
দেখা দেবে খাদ্য ও জ্বালানি সংকট, ঔষধ সরবরাহে বিঘ্ন ঘটবে, রাজপথে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ চলতে থাকবে। এক গোপন সরকারি নথিতেই তত্ত্ব বের হয়ে এসেছে। এমপিদের চাপে জনসন সরকার বুধবার রাতে এই নথি প্রকাশে বাধ্য হয়েছে। অপারেশন ইয়েলো হ্যামার নামে খ্যাত এই নথিতে বলা হয়েছে, ব্রেক্সিট বিষয়ে রাজনীতি দ্বিধাবিভক্ত, সরকারি ব্যবসা খাতে প্রস্তুতি নেই। চুক্তিহীন ব্রেক্সিট হলে পণ্যবাহী লরিগুলোকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে কমপক্ষে আড়াই দিন অপেক্ষায় থাকতে হবে। এর ফলে খাদ্য সরবরাহ দ্রুত কমে যাবে, তখন অস্বাভাবিকভাবে খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে। সরকারি নথিতে আরও বলা হয়েছে, ইংলিশ চ্যানেলে ট্রাফিক ব্যবস্থা প্রথম দিনই 60% কমে যেতে পারে, আর এই বিপর্যয় স্থায়ী হবে কমপক্ষে 3 মাস। যানজটের ফলে জ্বালানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হবে। লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে জ্বালানি সরবরাহে সংকট সৃষ্টি হবে। উল্লেখ্য যে গত সোমবার এমপিরা চুক্তিহীন ব্রেক্সিট নিয়ে যেসব গোপন ইমেইল বা নথি আদান প্রদান হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করেন। এ ব্যাপারে একটি মোশনও পার্লামেন্টে পাশ হয়। এর প্রেক্ষিতেই সরকারের তরফে গোপন নথি প্রকাশিত হয়। যদিও বিরোধী লেবার পার্টি বলেছে এগুলো যথেষ্ট নয়, খণ্ডিত কিছু নথি প্রকাশ পার্লামেন্টের ইচ্ছার বরখেলাপ। ওদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার বলেছেন তিনি পার্লামেন্ট স্থগিতের বিষয়ে রানীকে কোনো ভুল পরামর্শ দেননি। পার্লামেন্ট স্থগিতকে স্কটিশ আদালত বেআইনি বলার পর এমপিদের তরফে দাবি উঠেছে দ্রুত হাউস অব কমন্সের কার্যক্রম চালু করতে। সরকার বলছে এটা এখনই নয়, আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্ট যদি চূড়ান্ত রায় দেয় তখনই সিদ্ধান্ত হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
ভারতে বিতর্কিত এনআরসি নিয়ে ক্ষমতাসীন বিজেপিকে পাল্টা হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে এখন কথা বলছেন আসানুল হক।
ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গে কথা বলেছেন তা হল এনআরসি। এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী। এবং তিনি এ প্রসঙ্গে বলেছেন যে 2 কোটি কেন, 2 জনের গায়ে হাত দিয়ে দেখুন। নরেন্দ্র মোদী সরকারের আমলে অসমে এনআরসি তালিকা থেকে বলা হচ্ছে বাদ গেছে প্রায় 19 লক্ষ মানুষের নাম। এটা নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং দেশ জুড়ে জারি রয়েছে শাসক বিরোধী তরজা। সেই আবহে এই ইস্যু নিয়ে কলকাতার পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পদযাত্রা থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি কলকাতায় রয়েছেন পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, ঠিক কিসের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মন্তব্য করলেন, এই প্রেক্ষাপট একটু ব্যাখ্যা করবেন?
আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বিষয়টা নিয়ে একেবারে রাস্তায় নেমেছিলেন, উত্তর কলকাতার উত্তর শহরতলির সিসির মোড় থেকে শ্যামবাজার পাঁচপাতা মোড় পর্যন্ত একটি পদযাত্রা ছিল, যে কেন্দ্রীয় সরকারের যে এনআরসি চালু করার যে নীতি এর প্রতিবাদে, যেটা ইতিমধ্যে অসমে করার ফলে অতি সম্প্রতি যে রেজাল্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে 19 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। আর যাদের নাম বাদ পড়েছে এটা নিয়ে গোটা দেশে একটা আলোড়ন তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তের কথা জানিয়ে যে আমাদের দেশের মানুষ না তারা অনুপ্রবেশকারী তাদেরকে ফিরে যেতে বাধ্য করা হবে, কিন্তু সেইটার যে বিভাজন তাদের চলে যেতে হবে, কিন্তু যে টাইম অফ পিরিয়ড তার অনেক আগেও যারা চলে এসেছিলেন, যারা রেসিডেন্ট ছিলেন তাদের নামও বাদ পড়েছে। এরকম অনেক বিদগ্ধ মানুষজন, সরকারি আধিকারিক, এরকম অনেক লোকের নাম বাদ পড়েছে, সেটা নিয়েই কিন্তু সারা দেশে একটা বিতর্ক। আর পশ্চিমবঙ্গে এই যে 19 লাখ লোকের নাম বাদ পড়েছে, এই যে বিতর্ক তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু একটু আতঙ্কিত তৈরি হয়েছে, সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু সে আতঙ্কের বাইরে নয়। বিজেপির বক্তব্য পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এখনো পর্যন্ত তাদের কাছে খবর বা কেন্দ্রের কাছে খবর, পশ্চিমবঙ্গে নাকি 2 কোটি বাংলাদেশি রয়েছে যারা স্থায়ীভাবে এখানে এখানকার বাসিন্দা নন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারা কেন্দ্রের সরকারের ক্ষমতায় রয়েছে, তারা যে সিদ্ধান্ত নিয়ে কাজটা অগ্রগতি করার চেষ্টা করছে, কিন্তু এর ফল কি হবে মানুষ এটা ভালো চোখে নেবে না, একটা অন্যরকম হিংসার পরিবেশ তৈরি হবে, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পথে নেমেছেন।
তো রাজ্য সরকারের সরাসরি সিদ্ধান্ত কি এই ব্যাপারে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে অসমে 19 লক্ষ মানুষ এনআরসিতে বাদ পড়েছে, যারা তাদের মধ্যে 12 লক্ষ হিন্দু আছে এবং এই 19 লক্ষ মানুষের মধ্যে বৌদ্ধ, মুসলমান, গোর্খারাও আছেন। তো তিনি বলেছেন যে অনেকের জন্মের সার্টিফিকেটও আছে, তারপরেও তাদের এই রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিতে তাদের ঠাঁই হয়নি।
তো সেইখানেই আসলে বিষয়টা হচ্ছে, সেইখানেই বিতর্ক যে এই কাজটা যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যেটা কি হবে না, এই অ্যাসিউরেন্সটা কে দেবে, এই অ্যাসিউরেন্সটা কে দেবে? আর কেন্দ্রের বক্তব্য যে অনুপ্রবেশকারী যারা এখানে রয়ে গেছে, এটা ভোটের রাজনীতি, এটা বামের এক সময় করেছে, এটা এখন তৃণমূল সরকার করছে, কিন্তু এতে করে তো রাজ্যের মানুষ মানে সরকারি রাজ্যের প্রশাসনের দায়িত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যদিও তার একটা দল থেকে তিনি মানুষের গণতান্ত্রিক অধিকার মানে প্রয়োগ করার মধ্য দিয়ে তিনি তাদের সব দল নির্বাচিত হয়েছে, কিন্তু তাদের তো একটা দায় বা দায়বদ্ধতা থেকে যায় রাজ্যের মানুষের প্রতি, কারা বাদ পড়লো আর কারা বাদ পড়ছে এটা তো দেখা উচিত। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন যে একটা অরাজকতা তৈরি হতে পারে, যেটা অসমে হয়েছে আমি সেটা এখানে হতে দিতে চাই না। বিজেপিও পাল্টা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি থাকতে যেন এটা হতে পারবে না, একটু ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আজকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বিজেপির সাংসদ বটেন উনি, যে আমরা চাই উনি না থাকতেই আমরা করবো, মানে ওরা ধরেই নিচ্ছে 2021-এ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়েরা ক্ষমতা আসবে কি আসবে না ওরা একটা সংশয় প্রকাশ করছে, না চাইলে এটা বিরোধী দল তো বলবেই।
আচ্ছা, সাধারণ মানুষ কি বলছে? আমরা যে এই মুহূর্তে এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখাচ্ছি, সেখানে কিন্তু কিছু মন্তব্য আসছে, কেউ কেউ এই এনআরসির বিতর্ক নিয়ে সমর্থন করছেন যে হ্যাঁ এটা বিতর্কিত, নজরুল ইসলাম চৌধুরী বলছেন এটি বিতর্কিত এবং মোদির কড়া সমালোচনা করছেন অনেকে। সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের কি বলছেন?
বিষয়টা হচ্ছে বিতর্কিত তো বটেই, ধরুন আমাদের দেশে যদি কেউ বেআইনি ভাবে এসে বসবাস করে, সেটা যদি কেন্দ্রের সরকার বা সেটা কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজটা সুন্দরভাবে করতে পারে, যারা সত্যিকারের বেআইনি ভাবে রয়েছে, কিন্তু সেই বেআইনি ভাবে মানে বিড়ালের গলায় গন্তিটা বাঁধবে কে? বিষয়টা হচ্ছে যে আজকে আসামে যে ঘটনাটা ঘটেছে এনআরসি চালু করতে গিয়ে, সেইটা যে বিতর্ক তৈরি হয়েছে, এটা যে পশ্চিমবঙ্গে হবে না এই অ্যাসিউরেন্সটা কে দেবে? আর এটাও তো ঘটনা যে দীর্ঘদিন মানুষরা এখানে রয়েছেন, আমার তো মনে হয় আমি নিজে একজন জার্নালিস্ট হিসেবে বলতে পারি যেটা হয়েছে সেটা একটা সুস্থ সুন্দরভাবে প্রক্রিয়া রাজ্য এবং কেন্দ্র আলাপ আলোচনার মধ্যে সহবস্থানে এসে সুষ্ঠুভাবে যদি কাজটার অগ্রগতি করা যায় তাহলে সেটা ঠিক হবে, কিন্তু সুষ্ঠুভাবে তো আজকে 19 লাখের লোকের নাম বাদ গেছে। আমরা মিডিয়ার মারফত দিয়ে যেসব জানছি, যেসব মানুষরা স্থায়ীভাবে দীর্ঘ যে সময়টা বলা হয়েছে তার অনেক আগে থেকে তারা আসামে বসবাস করছে, হিন্দুরা, যেটা মুসলিমদের কথা বলা হচ্ছে, তো বিষয়টা হচ্ছে যে অনেক আগেই তার যারা রয়েছে তাদেরও নাম বাদ গেছে। সেই বিতর্কের জায়গা তো হয়েছে বলেই কিন্তু মানুষ আজকে আতঙ্কিত, শঙ্কিত যে কি হবে আমাদের।
মিডিয়ার ভূমিকাটা কি এই বিষয়টি নিয়ে? মিডিয়া কি বলছে?
মিডিয়া তো একেবারে সজাগ, মিডিয়া তো সদা সতর্ক হয়ে যেখানে যা ঘটছে স্বাভাবিকভাবে ভুল ত্রুটিটাই তো মিডিয়া আগে তুলে ধরবে, এই ভুল ত্রুটিটা তুলে ধরছে সাধারণ মানুষ এনআরসির ব্যাপারে যেসব ভুল ত্রুটি হচ্ছে সেটা মিডিয়া স্বাভাবিকভাবে তুলে ধরছে এবং সে কারণেই কিন্তু এই বিতর্কের দানা তৈরি হচ্ছে।
আমরা খবরে জেনেছিলাম যে অসমে বড় বড় শিবির তৈরি করা হয়েছে, সেখানে বড় বড় ইনস্টলেশন বা স্থাপনা তৈরি করা হয়েছে যারা অবৈধ তাদের জন্যে, সেই ব্যাপারে যদি কোনো আপডেট থাকে আপনি আমাদের জানাবেন।
না, এটা তো অসময়ে হয়েছে। আমি গত পরশুদিনই একটা স্টোরি পাঠিয়েছি আমাদের ভয়েসে, যেখানে বলা হচ্ছে যে মহারাষ্ট্রেও নাকি এনআরসি চালু করা হবে। মহারাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্র, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী মহারাষ্ট্রের প্রশাসন তো বলেই দিয়েছে ওরাও রিটেনশন ক্যাম্প তৈরি করবে, শিবির করবে, ওদের এখানে চালু করা হবে। এরকম এক একটা রাজ্য ধীরে ধীরে অগ্রগতির পথে যাচ্ছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কিন্তু একটি পথে নেমেছে যে পশ্চিমবঙ্গে কিন্তু এই জিনিসটা আমরা হতে দেব না, কিন্তু বাকিটা সময় বলবে কি হয়।
তো এই যে লক্ষ লক্ষ মানুষের নাম এনআরসি থেকে বাদ গেছে, তাদেরকে কি ওইসব শিবিরে রেখে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে?
পরিকল্পনা করা হচ্ছে, সংশোধনের জায়গাটাও তৈরি করা হচ্ছে এবং পরিকল্পনা তো তৈরি হচ্ছেই।
আচ্ছা, অনেক ধন্যবাদ পরমাশিস আপনাকে।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
বাংলাদেশে বগুড়া জেলা পুলিশ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের উদ্যোগে বগুড়ার 12টি থানায় নারী ও শিশুদের জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে। এসব হেল্পডেস্কের মাধ্যমে বাল্যবিয়ে, যৌন হয়রানি, নারী নির্যাতন, শিশুশ্রম এবং সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে 105 জন শিক্ষার্থী কাজ করছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
বাল্যবিয়ে, যৌন হয়রানি, নারী নির্যাতন, শিশুশ্রম, সাইবার ক্রাইম এবং সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়ার মাঠে কাজ করছেন 105 শিক্ষার্থী। বগুড়া জেলা পুলিশ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA এর তত্ত্বাবধানে কাজ করছেন এসব শিক্ষার্থী স্বেচ্ছাসেবীরা।
এই যাবৎ আমরা অনেকগুলো কাজ করছি, বাল্য বিবাহ, শিশু নির্যাতন, ইপ্রিজিং বেশি হয় আর কি, এগুলো নিয়ে বেশি কাজ করছি। ইপ্রিজিং, সাইবার ক্রাইম, অনেক মেয়েদের ক্ষেত্রে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, এগুলো তো সাইবার ক্রাইম বেশি হয়ে থাকে। পুলিশ সার্কেল বা ওসি আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে থাকে, যে মেয়েগুলো সমস্যা হয় সেগুলো আমাদের এসে বলে, আমরা তাদের কাছে নিয়ে থাকি, তারা সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে থাকে।
আমরা শিশু নির্যাতন, বাল্য বিবাহ রোধ, ঝরে পড়া শিশুদের স্কুলগামী করি, আর বিশেষ করে আমরা নারী নির্যাতন রোধে কাজ করি। আমি প্রায় 1 বছরের বেশি ধরে UNF এর সাথে কাজ করতেছি। কিছুদিন আগে একটা মেয়েকে ব্ল্যাকমেল করতেছিল, সেই মেয়েকে আমরা রেস্কিউ করি এবং আমাদের জেলা প্রতিনিধির মাধ্যমে এসপি সাহেবের সাথে ডিরেক্ট একদম কথা বলে সে প্রবলেম সলভ করে দিছে।
আমরা বিভিন্ন রকমের বাল্য বিবাহ রোধ, শিশুশ্রম রোধ, ঝরে পড়া শিশুদের স্কুলগামী করা, বিশেষ করে নারী নির্যাতনের দিকে আমরা বেশি জোরদার করি, যে নারীরা যেন সহিংসতার শিকার না হয়, প্রত্যেকটা মেয়ে যেন তাদের অধিকার পায়। আমিও তো একটা মেয়ে, যেন আমরা যেন কোনো বাধার সম্মুখীন না হই, প্রত্যেকটা জায়গায় যেন আমরা সমান অধিকার পাই, এই বিষয়গুলো নিয়ে মূলত কাজ করে যাচ্ছি।
নারী ও শিশুদের অভিযোগ গ্রহণের জন্য বগুড়ার 12 থানায় খোলা হয়েছে হেল্প ডেস্ক। এখানে নির্যাতনের শিকার নারী ও শিশুরা তাদের অভিযোগগুলো জানাতে পারেন। 2018 সালের জুলাই থেকে 2019 সালের জুলাই পর্যন্ত 1 বছরে 1665 অভিযোগ পড়েছে। এসব অভিযোগের মীমাংসা হয়েছে 1419। বিভিন্ন সময় হেল্প ডেস্কের মাধ্যমে মামলা হয়েছে 304। থানায় সাধারণ ডায়েরি হয়েছে 222। নারী কর্মকর্তার মাধ্যমে নির্যাতনের শিকার নারীদের অভিযোগ গ্রহণ করা হয়, সেই সাথে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হয় উল্লেখ করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর বগুড়া প্রতিনিধি তামিমা নাসরিন ভয়েস অব আমেরিকাকে বলেন,
এই নারী এবং শিশু সহায়তা কেন্দ্রের মূল যে বিষয়টি হচ্ছে আমরা মেইনটেইন করি সিক্রেসি, অর্থাৎ হচ্ছে গোপনীয়তা। একজন সার্ভাইভার যখন এই হেল্প ডেস্কে আসছে, তাদের কমপ্লেইনগুলো আমরা একটি রেজিস্টার লিপিবদ্ধ করে থাকি এবং এই রেজিস্টারটি কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও অনেকে যে পারমিটেড না সেও দেখতে পারে না, এমনকি আমার UNFPA-তে যারা আছে হায়ার অথরিটিও এই রেজিস্টার দেখতে পারবে না, যে মাত্র রিপোর্টটি কালেক্ট করে। তো এই যে সিক্রেসি জায়গাটা আমরা মেইনটেইন করছি, এতে করে যেটা হচ্ছে নারী এবং শিশুদের আস্থার জায়গা তৈরি হয়েছে।
এসব স্বেচ্ছাসেবীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সহজ হবে উল্লেখ করে বগুড়ার পুলিশ সুপার আলী এশরাফ ভুঁইয়া ভয়েস অফ আমেরিকাকে জানান,
আমাদের যে ইউথ ভলেন্টিয়ার্স রয়েছে তারা কিন্তু বাল্য বিবাহ রোধে একটি বেশ ভালো ভূমিকা রাখছে। প্রত্যেকে নিজ নিজ এলাকাতে যদি কোনো বাল্যবিবাহ হয়ে থাকে তখন দেখা যায় যে এটা আমাদের মাধ্যমে অথবা ইউএনএফপিএ যিনি অফিসার রয়েছেন তার মাধ্যমে খবর দেন, তার মাধ্যমে আমরা অফিসার ইনচার্জ বা আমরা জানি তখন সাথে সাথে এটাকে বন্ধ করতে সক্ষম হই। তো আমার মনে হয় যে ইয়ুথ ভলেন্টিয়ার্স যারা রয়েছে তাদেরকে যদি আমরা একটু আরেকটু প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, আরেকটু তাদেরকে সচেতন করতে পারি, তাহলে আমাদের এই কার্যক্রমটা আরো বেশি এগিয়ে যাবে।
এসব শিক্ষার্থী স্বেচ্ছাসেবীদের দিকে সমাজের সচেতন মহল সহযোগিতার হাত বাড়ালে শুধু বগুড়া নয় গোটা বাংলাদেশ নারী এবং শিশুদের জন্য নিরাপদ হয়ে উঠবে। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
ভারতে বাণিজ্যিকভাবে ইলেকট্রিক কার অর্থাৎ বৈদ্যুতিক গাড়ি পরিষেবা চালু করা হয়েছে। অঞ্জনা পাসরিচা ভারতের রাজধানী নতুন দিল্লি থেকে দেশের প্রথম বৈদ্যুতিক ক্যাব সার্ভিস উদ্বোধনের কথা জানিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন। বিস্তারিত শুনুন ইজাজ বিন হিউসানের কাছে।
বিশাল জনগোষ্ঠীর দেশ ভারত, যত্রতত্র যেখানে পুরনো গাড়ির অবারিত চলাচল, এ শহরে মহক চোপড়া কর্মস্থলে যাবার জন্য অ্যাপ ভিত্তিক ক্যাব নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার কারণ তিনি চান না পৃথিবীর সবচাইতে দূষিত শহরে যে লক্ষ লক্ষ গাড়ি পরিবেশকে দূষিত করছে সেখানে আর কোনো ধোঁয়া সংযোজন করতে। মহক চোপড়া বলেন তার কথায় যে কোনো ধরনের নতুন পদক্ষেপকে ভালো পদক্ষেপ বলা যায়, হোক না তা গাছ বোনা বা বিদ্যুৎ চালিত ক্যাবের ব্যবহার করা। আমি মনে করি উন্নততর দিল্লির পরিবেশের ক্ষেত্রে আমি কিছু একটা অবদান নিশ্চয়ই রাখছি। ব্লু স্মার্ট মোবিলিটি ক্যাব পরিষেবা এবছরেই শুরু হয়েছে। গাড়ি শিল্পে কর হ্রাস করে বিদ্যুৎ চালিত গাড়ির দাম কমিয়ে যা গ্রহণযোগ্য এবং উপযোগী করে তোলা হয়েছে। সরকার এছাড়াও চার্জিং স্টেশন এবং ব্যাটারির জন্য ভর্তুকি দেবার আশ্বাস দিয়েছে। ব্লু স্মার্ট ক্যাব সংস্থার উপপ্রতিষ্ঠাতা পুনীত গোয়েল বলেন,
ইন দ্য লং রান, আই মিন ইফ ইউ ডু দ্য ম্যাথ ইট চেকস আউট, আই মিন দ্য রিটার্নস অন ইলেকট্রিক মোবিলিটি ইজ অ্যাবাউট 3 ইয়ার্স, মাচ বেটার ফর দ্য এনভায়রনমেন্ট, এট দ্য সেম টাইম ইজ মাচ মোর এফিশিয়েন্ট, ইউ নো, টু রান অপারেট টু অপারেট।
আপনি যদি এর পরিসংখ্যান নেন তাহলে দেখবেন বিদ্যুৎ চালিত ক্যাব পরিচালনা করে 3 বছরেই আপনার টাকা উঠে আসবে। এই পরিষেবা পরিবেশের জন্য ভালো এবং একই সঙ্গে বিদ্যুৎ চালিত গাড়ি দক্ষতার সঙ্গে চালানো যায়, যে পরিষেবা চালাতেও অনেক কম খরচ পড়ে। এই পরিষেবার সম্ভাবনাময় ভবিষ্যতের কথা ভেবে ব্লু স্মার্ট ক্যাব সংস্থায় এবছরের শেষ নাগাদ 1500 নতুন গাড়ি তাদের বহরে সংযোজন করার পরিকল্পনা নিয়েছে। ক্যাব ব্যবহারকারীরাও আশা করেন যে ব্যক্তিগত মালিকানায় পরিচালিত সংস্থাগুলিও এই একই পথ অনুসরণ করবে। ব্যবহারকারীরা, ব্যক্তিগত সংস্থার মালিকেরা যখন দেখবেন এসব গাড়ির ব্যবস্থাপনা পরিচালনা সম্ভবপর এবং কার্যকর, তখনই তারা এসব গাড়ি কিনতে শুরু করবেন। ভারতের 2টি লক্ষ্যমাত্রা, যেমন বিভিন্ন শহরের মারণাত্মক ধোঁয়াশার প্রতিকার এবং মূল্যবান আমদানিকৃত তেলের উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে শুধুমাত্র বিদ্যুৎ চালিত গাড়ির সংখ্যাই তারা বাড়াচ্ছে না, এছাড়াও 10 লক্ষের অধিক বিদ্যুৎ চালিত রিক্সাও ছোট বড় শহরে এখন নজরে পড়ছে। এক একটি ট্রিপে অত্যন্ত স্বল্পমূল্যে, যেমন 10 টাকা 15 পয়সায় জনগণ এখন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তাই গরিব জনগণের মাঝে এসব রিক্সা অসাধারণ জনপ্রিয় হয়ে উঠেছে, তাই এসব রিক্সা নির্মাণের চাহিদাও ব্যাপকভাবে বেড়েছে। শিগান ইভোলস প্রতিষ্ঠানের মহাপরিচালক শিশির আগরওয়াল,
Because of large population and large requirements of last mile connectivity, e-rickshaws are very very suitable for that kind of usage.
ভারতের বৃহত্তর জনসংখ্যা এবং চলাচলে বিপুল চাহিদার কারণে বিদ্যুৎ রিক্সা এখন অত্যন্ত উপযোগী একটা পরিবহন। $2,000 বা আনুমানিক 14,000 ভারতীয় টাকায় রাজধানীতে জীবিকা নির্বাহের এমন একটা ব্যবস্থার কোনো বিকল্প হতে পারে না। কিছু কিছু পথচলা হতে পারে কোলাহলময়, তবে তা বেশ সস্তা। আবার কিছু কিছু পথ ভ্রমণে খরচ বেশি, তাই তা আরামপ্রদ। তবে যে শহরের পরিবহন ব্যবস্থা বিষাক্ত এই ধোঁয়াশা বাড়িয়ে তুলছে, সেখানে এই পদক্ষেপ নিতান্তই সঠিক এক পদক্ষেপ বলে বলা যায়।
এবার রয়েছে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন নারী কণ্ঠ। আজকের নারী কণ্ঠ সঞ্চালন করছেন সঞ্জানা ফিরোজ। শুরু করছি আজকের নারী কণ্ঠ। মাসিক ঋতুস্রাব কিন্তু খুব সাধারণ একটি বিষয়। প্রকৃতির নিয়মে যেহেতু নারীরা সন্তান ধারণ করে থাকেন, তাই তাদের মাসের ওই সাতটি দিন একটি বিশেষ সময়। বলা যেতে পারে নারীরা অসাধারণ ক্ষমতার অধিকারিণী বলেই ওই সাতটি দিন তাদের জন্য উৎসর্গ। কিন্তু এই মাসিক ঋতুস্রাব নিয়ে ছোটবেলা থেকেই চলে এক ধরনের গুঞ্জন। সবার সামনে এই বিষয়ে কথা বলা যাবে না, আড়ালে ঘটতে থাকে বিপত্তি, কেননা সঠিক পদ্ধতিতে তারা তাদের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন না। বিষয়টি উপলব্ধি করে এমন একটি বিষয় নিয়ে মাঠে নেমে পড়েন এক সাহসী তরুণী, যার নাম কামরুন্নেসা মীরা। চলুন শুনি তার মুখে বাকি সব কথা।
একটা চরে যাই, যেটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য রিমোটেস্ট প্লেস। সো চরে যাওয়ার পরে আই গট মাই পিরিয়ড সাডেনলি, আর ইউল বি সারপ্রাইজ টু নো যে চরটাতে যেতে ইট টেক্স অ্যাটলিস্ট 5 আওয়ার্স। চরের মধ্যে মাত্র একটা ফার্মেসি, তাও সেটা বন্ধ। সো আমি ওখানকার একটা যে রুরাল ওম্যান, তাকে আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট আই ক্যান ডু। সো সে আমাকে একটা কাপড়ের টুকরা দিল, তার শাড়ির একটা কাপড়ের টুকরা। সো তারপরে যেটা হলো যে ইটস অল রাইট, কারণ হচ্ছে আমাদের কান্ট্রি এটা ট্র্যাডিশনাল একটা ওয়ে যে যখনই ফার্স্ট পিরিয়ড হয় বা মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি যে তারা হচ্ছে শাড়ির টুকরা, কাপড়ের টুকরা ইউজ করে। সো ইটস নট এ বিগ ডিল। আমাকে একটা লেয়ার বালুনিতে দেন কাপড়টাকে ফোল্ড করে দেন কি ইউজ করতে। সো আই ওয়াজ সো শকড যে ভাজাইনার মতো এতটা সেন্সিটিভ একটা জায়গাতে মানুষ কিভাবে বালু ইউজ করতে পারে। সো আমি তাকে বললাম যে জাস্ট লেট ইট বি, আমাকে আপনি আরেক টুকরা কাপড় দেন, ইট উইল ওয়ার্ক। তারপরে আমি চলে আসি। চলে আসার পর আই স্টার্ট রিসার্চিং, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে থাকি যে মানে আর কোথায় কেমন ঘটনা ঘটতেছে। কজ ওখানকার ওই মহিলাটা, ওই পুরো চরের সবচেয়ে শিক্ষিত মহিলা ছিল যে 8 ফেইল। সো যদি তারই এই সিচুয়েশন হয়, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য কমিউনিটি। সো তারপরে আমি বিভিন্ন স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে দেখি যে মেয়ের একটা সার্টেন টাইমে স্কুল মিস দেয়, যে পিরিয়ড হওয়ার আগে, যখন আমাদের PMS পিরিয়ডটা থাকে, যে দেখা যায় পিরিয়ড হওয়ার 2-3 দিন আগে থেকে মেয়ের স্কুল মিস দেয়, বিশেষ করে আন্ডার প্রিভিলেজ স্কুলের। বিকজ তারা যখন স্কুলে যায় তখন হুট করে একটা আতঙ্ক, ভয় যে আমার যদি পিরিয়ড হয়ে যায়। সো এই ভয় থেকেই তারা বেসিক্যালি 2-3 দিন আগে থেকে স্কুল যায় না। সো আমি ওদের সাথে কথা বলি। সো কথা বলার পর আমি আরো অনেক কিছু জানি যে তারা কি কি প্রবলেম ফেস করতেছে, অনেক কিছু। দেন আমি আরো বাংলাদেশের বিভিন্ন এরিয়াতে যাই, বিভিন্ন রিজিওনে যাই, যেমন আমি চকরিয়াতে যাই, আমি মহেশখালি যাই, আমি সিলেটে চা বাগানে যাই, আমি ওদিক থেকে পঞ্চগড় ঠাকুরগাঁ যাই, দেন এদিকে আমি আবার হচ্ছে মাদারীপুর ফরিদপুর যাচ্ছি। সো এভরিওয়ের আই এম গেটিং ডিফারেন্ট ভাইব, যে এক এক জায়গায় একটা জিনিস ইউজ করা হচ্ছে। কোথাও যেমন আমি পাহাড়ি এলাকায় দেখেছি যে বাঁশের যে চাছার পরে যে র্যাশটা বের হয় ওটাকে তারা ইউজ করতেছে। আমি চা বাগানে দেখেছি যে তারা চা পাতাটাকে ড্রাই করে দেন কাপড়ে ইউজ করতেছে যাতে ব্লাডটা সোক করে। তো যে যেভাবে যা পাচ্ছে লঞ্জিভিটি বৃদ্ধি করার জন্য সেভাবে সেটা ইউজ করতেছে। 3 মান্থস হোল রিসার্চ আমি ঢাকায় ব্যাক করি। ব্যাক করার পরে রিয়েলাইজ যে আমার পক্ষে রাতে তো পুরো কান্ট্রি চেঞ্জ করা পসিবল না, আর এটা ওয়ান অফ দ্য ট্যাবুটাইজ টপিক ইন আওয়ার কান্ট্রি, এটা নিয়ে তো আমরা নিজেদের ফ্যামিলিতে কথা বলতে পারি না। সো তখন আমি ভাবলাম যে হোয়াই নট লেট মি হেল্প সামওয়ান যে কিনা তার কমিউনিটিকে হেল্প করতে পারবে। সো আমার মাথায় আসলো যে আমার সবচেয়ে নিকট টার্গেট অডিয়েন্স কে হতে পারে। সো দ্যাট টাইম আই ফেল যে আমরা যারা স্কুল গোয়িং কিডস, আন্ডার প্রিভিলেজ, যারা হচ্ছে স্যানিটারি ন্যাপকিনটা অ্যাফোর্ড করতে পারতেছে না, বা যারা মেন্সট্রুয়াল হাইজিনটা বুঝতেছে না, যারা এডুকেশনটা পাচ্ছে না, যারা হেলথ সাপোর্টটা পাচ্ছে না, লেট মি হেল্প সামওয়ান অফ দেম। সো তারপরে হচ্ছে আমি এরকম নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিই যে যদি বাই চান্স আমার মতো থট প্রসেসের কেউ থাকে হু ইজ থিঙ্কিং দ্য সেম থিং লাইক মি, সো ওখানে আমি অনেক রেসপন্স পাই। সো দেন আমি যখন দেখলাম এত ভালো রেসপন্স, অটোমেটিক্যালি মাই মানে আমি আরো বেশি ইন্সপায়ার্ড হলাম যে সামথিং ডিফারেন্ট, সামথিং ইউনিক, যে যেখানে এডুকেশন স্পন্সর করা যায়, সেম লাইক দ্যাট আমরা মেনস্ট্রুয়াল হাইজিন স্পন্সর করতে পারতেছি। যে একটা কিট যাকে আমরা হচ্ছে পুরো মেনস্ট্রুয়াল হাইজিনের জন্য যা যা লাগবে, ইনক্লুডিং প্যাডস, ইনক্লুডিং প্যাডস, দেন আন্ডারগার্মেন্টস, দেন একটা হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু, সবকিছু আমরা তাকে দিতে পারবো। যখন আমার মনে হলো যে আই ডোন্ট হ্যাভ এ টিম, আই নিড এ টিম, আই নিড সাম পিপল যারা আমার সাথে যে কাজ করতে পারবে, সো দেন আই স্টার্ট সার্চিং এগেইন যে হু ইজ ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ মি। সো তারপরে এরকম আমার পছন্দ অনুযায়ী আমি 4-5 জনকে নিয়ে একটা টিম করলাম। তার মধ্যে ডক্টর ছিল, তার মধ্যে যারা আগে কোথাও কোনো না কোনো স্কুলে বা ইউনিভার্সিটিতে পড়িয়েছে তারা ছিল। সো এভাবে আমি শুরু করলাম। তো দেন একটা টপিক গেল, একটা সাবজেক্ট গেল যে আই গট এ টিম নাও, বাট এগেইন দেয়ার ইজ অ্যানাদার বিগেস্ট প্রবলেম। আমার কাছে যে এখন টাকা আছে যেটা দিয়ে আমি এগুলো কিনবো, যেটা আমার প্ল্যান ছিল 100 টাকা, বাকিটা লাগলে আমি দিব, সো এভরিথিং ইজ ওকে, নাও আই হ্যাভ টিম, নাও আই হ্যাভ ডোনেশন, বাট হোয়ার ইজ দ্য স্কুল, হোয়ার আর দ্য কিডস, আমি কাদেরকে দিব। সো তখন যেটা হলো যে আমি আই স্টার্ট সার্চিং এগেইন, আমি আমার তখন যেহেতু ইউনিভার্সিটি চলছে, সো আমি ধানমন্ডির আশেপাশে রায়েরবাজার এলাকাতে অনেক স্কুল খুঁজলাম, বিশেষ করে আন্ডার প্রিভিলেজ দেখে দেখে, বিকজ আমার প্রিভিলেজের টার্গেট ছিল না। সো আন্ডার প্রিভিলেজ স্কুল আমাকে কেউ অ্যাক্সেস দিচ্ছে না, বিকজ আইডেন্টিটি ক্রাইসিস, আমি আমার পরিচয় দিতে পারতেছি না। একেতে এটা ট্যাবুটাইজ একটা ম্যাটার, আমাদের সোসাইটিতে এত মিথ, আবার এটা নিয়ে ওপেন কথা বলা হচ্ছে, সো এইটা হচ্ছে তারা মানে একসেপ্ট করতে পারে নাই। সো যেটা হইলো, আমি তারপরে ওখান থেকে খুঁজতে 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 আই ফাউন্ড আউট এ স্কুল, যেটা হচ্ছে ধামালকোট আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজ, যেটা ধামালকোট বস্তিত স্কুলটা। সো ওখানে যে আমি আমি ইটস দ্য সিক্স স্কুল অ্যাকচুয়ালি, যে আমি 5টা স্কুলে কিন্তু অলরেডি আই গট রিজেক্টেড। আমি হোল মানে এভরিডে আমি ইউনিভার্সিটি শেষ করে স্কুল খুঁজতাম অ্যান্ড আই গট নাথিং। সো যাই হোক, পরে স্কুলটা পেয়ে গেলাম অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্যাট স্কুল ইজ সো অ্যামেজিং স্যার, আমাকে বললো যে আমাদের মেয়েদের ভালোর জন্য যা করা লাগে, ইটস ইউর ফিল্ড, ডু ইট। সো যাই হোক, তারপর যেটা হলো, আমি টিম নিয়ে আমরা ডক্টরকে নিয়ে বাচ্চাদের সামনে গেলাম, ওদের সাথে ডিসকাস করা শুরু করলাম। তো ডিসকাস করতে যে আমরা যেটা পাইলাম যে নট অনলি মেনস্ট্রুয়াল হাইজিন, ওদের শুধুমাত্র যে মেনস্ট্রুয়েশনের প্রবলেম সেটা না, ওদের যে ওরা যে ইনসিকিউর ফিল করে, ওদের যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। দেন দেয়ার কামস যে ওদের যে সেফ সেক্সে একটা এডুকেশন দরকার, কারণ বাচ্চা বয়স থেকে আমাদের মাথার মধ্যে একদম মানে নিডল থিওরির মতো পুশ করা হয় যে এটা বাজে জিনিস, এটা খারাপ কথা, এগুলা সেগুলা। সো এট এ টাইম হয় কি, বাচ্চারা অনেক ট্রমাটাইজ হয়ে যায়। সো আমরা ওদেরকে মেনস্ট্রুয়েশনের এডুকেশন দিলাম, তারপরে ডক্টররা তাদেরকে দেখলো, কথা বললো, আমরা হেলথ কার্ড একটা দিলাম যে যেরকম হেলথ কার্ড হয় ডক্টর চেক আপের জন্য বাহিরের কান্ট্রিতে, যে আমি এভরি মান্থ চেক করেছি আমার ডক্টর, সেরকম ভাবে আমি একটা হেলথ কার্ড বানাই যেটা হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিনের হেলথ কার্ড, যে আমার এভরি মান্থ এভরিথিং ইজ ওকে। সো এটা ডক্টর দেখে দেখে চেক করে, ওদের সাথে কনসাল্ট করে, কারো যদি কোনো প্রবলেম থাকে দেন তাদেরকে হেল্প করে। সো এভাবে আমাদের কাজটা শুরু হয়। যেটা হচ্ছে মানে আমার মাথায় প্ল্যানটা সেভাবে যে আমি অনেক লাক্সারি কিছু চাই না, বাট সামথিং লাক্সারি জিনিসগুলো আমরা যেটাতে রাখি, লাইক সিন্ধুক। সো সিন্ধুকে দেখা যায় ট্রেডিশনাল ওয়েতে আমরা লাক্সারি জিনিসগুলো রাখি। সো আমি একটা সিন্ধুকের মতো একটা ব্যাগ বানাতে চাই, কারণ হচ্ছে আমি যখনই মহিলাদের সাথে কথা বলি তারা বলে প্যাড ইজ তো এক্সপেন্সিভ, এটা অনেক প্রাইসি, এই জন্য আমরা কিনতে পারি না, দ্যাটস ওয়াই আমরা আনহাইজিনিক ওয়েতে ইউজ করতেছি। সো দ্যাটস ওয়াই আমি প্যাড ব্যাগটা ইস্টাবলিশ করি যে স্কুলগুলোতে ফ্রি অ্যাভেল থাকবে, সো দ্যাট একটা বাচ্চা যখন হুট করে তার পিরিয়ড হয়ে যাবে, সে যাতে সংকোচ বোধ না করে, সে যায় যে ওখান থেকে টিচারের কাছ থেকে বলে, তার কাছে রেজিস্টার খাতা থাকে, সে একটা প্যাড নিয়ে নেয় ফর ফ্রি। সো এটার সাথে আরো একটা জিনিস যেটা হয় যে পিরিয়ডকে নিয়ে একটা পজিটিভ পাবলিসিটি, একটা পজিটিভ ভাইব, যে পিরিয়ড প্যাড ব্যাংক সামনে দেখানো যাবে না, প্যাড সামনে দেখানো যাবে না। আমাদের সোসাইটিতে এটা অলওয়েজ হরহামেশা বলে যে প্যাড লুকায় রাখতে হবে, দোকান থেকে মোড়ায় দিবে, হ্যান ত্যান। সো সেই ক্ষেত্রে এটা হলো কি একদম সামনে, তারপর ওটা একটা ওই স্কুলে ক্লাস 5 পর্যন্ত ছেলে কিডস আছে, সো সামনে ওটা রাখা হলো অ্যান্ড ওখান থেকে মেয়েরা অ্যাভেল করতেছে। ইউথ মেন্টর আছে বা যতগুলা স্পোকস পার্সন আছে তারা ইস্যুটা নিয়ে অনেক অনেক কথা বলো, তারা এই জিনিসটা নিয়ে এতটা কথা বলো যে তারা বিষয়টাকে অনেক নর্মালাইজ করে দিক। তারা যেটা এখন যেভাবে সোসাইটি আমাদেরকে দিনের পর দিন নিরিয়াল পুশ করে করে বুঝাইছে যে পিরিয়ড ইজ এ মিথ, পিরিয়ড ইজ এ ট্যাবু, এটা নিয়ে লজ্জা পাওয়া যাবে না, রোজার দিন সবার সামনে খাওয়া যাবে না, স্যানিটারি ন্যাপকিন এভাবে খোলা হাতে নিয়ে আসা যাবে না, এটা নিয়ে ছেলেদেরকে জানানো যাবে না, এরকম ভাবে যাতে এই স্পোকস পার্সনরা এতটাই বলে যে পিরিয়ড ইজ এ নর্মাল থিং, ইটস এ পাওয়ার জাস্ট লাইক বেসিক নিড, আমাদের স্যানিটারি ন্যাপকিনও প্রয়োজন। সিম্পল, আমি চাই সব স্পোকস পার্সনরা কম আমাদের কান্ট্রির সব জায়গা থেকে সবাই এগিয়ে আসুক, এই টপিকটা নিয়ে কাজ করুক। আর ডেফিনেটলি গভর্নমেন্ট এর সাপোর্ট ছাড়া ইটস নট পসিবল, এন্ড গভর্নমেন্ট গেভ আস সো মাচ রিসোর্স, আমাদের জাস্ট রিসোর্সটাকে ইউটিলাইজ করতে হবে। আমি এমন একটা সোসাইটি চাই বা আমি এমন একটা কান্ট্রি চাই যেখানে হচ্ছে মেয়েরা কোনোদিন এটা নিয়ে সংকোচ বোধ করবে না, যেভাবে আমরা খাবার খাচ্ছি, যেখানে আমরা আমাদের ডেইলি যে অ্যাক্টিভিটিস করতেছি সেম ভাবেই আমরা হচ্ছে আমাদের পিরিয়ডটাকেও ভাববো, আমরা ভাববো যে ছেলেরা পিরিয়ডটাকে রেসপেক্ট করবে, এটা ভেবে যে এটা জাস্ট বিকজ অফ দিস আই এম হিয়ার টুডে। সো এই থিঙ্কিং গুলো আমাদের সোসাইটিতে আসবে, কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে কোনো ছেলে বা মেয়েকে ট্রমাটাইজ হতে হবে না, এ ভেরি বিউটিফুল কান্ট্রি যেখানে ইকুয়ালিটি থাকবে।
মাসিক ঋতুস্রাব নিয়ে কথা আর আড়ালে নয়, সুস্থ সুন্দরভাবে অসম ক্ষমতার অধিকারী নারীদের বাঁচতে দিতে হবে। অনেক শুভকামনা এবং অভিনন্দন মীরাকে। এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন আসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে রয়েছে ক্রিকেটের খবর। আমরা জানি যে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকেই, এবং মাত্রই বাংলাদেশ টেস্ট ম্যাচে আফগানিস্তানের কাছে পরাজিত হয়ে এই সিরিজে, ট্রাই নেশন সিরিজ বা ত্রিদেশীয় সিরিজে তারা অংশ নিতে যাচ্ছে স্বাগতিক দেশ হিসেবে। এই অবস্থায় বাংলাদেশ দলে যারা খেলবেন তাদের সম্পর্কে জানতে চাইছি। ঢাকায় রয়েছেন সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, এই দলে কারা আছেন বাংলাদেশ দলে?
বাংলাদেশ দলে সাকিব আল হাসান ক্যাপ্টেন, তিনি হয়েছেন যথারীতি। ক্রিকেটে হারের পরে দলের মানসিক অবস্থা মোটেই ভালো এটা বলা যাবে না, কারণ দলে সিনিয়র খেলোয়াড় বলতে তামিম ইকবাল, তিনি বিশ্রাম নিয়েছিলেন অফ ফর্মের জন্য, তিনি কিন্তু এখনো ফেরেননি। মেহেদী হাসান মিরাজ, যিনি শ্রীলঙ্কা খেলেছিলেন, তিনিও নেই। রুবেল হোসেন, যিনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন, তিনিও নেই। উন্নত কথা, বেশ কিছু নতুন খেলোয়াড় যে দলে নেওয়া হয়েছে, আসিফ হোসেন যিনি জুনিয়র দলে ভালো খেলছিলেন তাকে নেওয়া হয়েছে, মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়া হয়েছে, মুস্তাফিজকে ব্রেক দেওয়া হয়েছিল টেস্ট ক্রিকেটে, তিনি আবার ফিরেছেন দলে। মুশফিকুর রহিম, তিনি রয়েছেন। লিটন লিটন দাস, সৌম্য সরকার, তারা রয়েছেন। সাব্বির রহমান ফিরেছেন, সাব্বির হোসেন রয়েছেন নতুন। এরা মোটা কথা যে সিলেক্টরদের হাইবুল বাসার তিনি একটা কথা বলেছেন দল সিলেকশন করতে গিয়ে, যে আগামী বছর যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে তাকে সামনে রেখে বাংলাদেশ দল করার প্রক্রিয়াটা শুরু হলো, কারণ প্রায় বেশ কিছু সময় পর টি টোয়েন্টি বিশ্বকাপ, তাকে সামনে রেখে তারা দলটিকে গুছিয়ে নিচ্ছেন। তরুণ খেলোয়াড়দেরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে কাকে দলে নেওয়া যাবে, কারণ বোর্ড প্রেসিডেন্ট তিনি কিন্তু চট্টগ্রামকে ছাড়ের পর বলেছিলেন যে দলে বেশ কিছু নতুন খেলোয়াড়কে দেখার সুযোগ করে দেওয়ার একটা সময় মনে হয় এসেছে, যদিও তিনি খুব জোর গলায় বলেছেন যে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম যারা রয়েছেন, মাহমুদুল্লাহ, এরা আরো বেশ কিছুদিন খেলবেন, এটা নিয়ে কোন দ্বিধা নেই। কিন্তু এটা বলতে গিয়ে তিনি আরো একটা কথা বলেছেন যে সাকিব আল হাসান যিনি আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচ হারার পর একটু আভাস দিয়েছেন, তিনি ক্যাপ্টেন্সিটা করতে চাচ্ছেন না, যে তিনি ফ্রি থেকে খেলতে চাচ্ছেন। আর বোর্ড প্রেসিডেন্ট বলেছেন যে টেস্ট ক্রিকেট খেলতেই তার একটা অনীহা দেখা দিয়েছে, কারণ এর আগেও নিউজিল্যান্ড জুড়ে তিনি টেস্ট ক্রিকেট খেলেননি। আমাদের কথা যখনই টেস্ট ক্রিকেট আসে সাকিব আল হাসান ছুটি নিয়ে তিনি রেস্ট নিতে চাচ্ছেন, এটা নিয়ে একটা বেশ আলোচনা সমালোচনা সবকিছুই চলছে। বিশেষ করে আফগানিস্তানের কাছে হেরে যাওয়ার পর এটা আনএক্সপেক্টেড ছিল, কেউ এতটাই ধারণাই করতে পারেনি যে আফগানিস্তানের কাছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে হেরে যাবে চট্টগ্রামের মতো উইকেটে, যেখানে বাংলাদেশ অনেক বড় দলকে হারিয়েছে। সেখানে আফগানিস্তানের কাছে হেরে যাওয়াটা দেশের ক্রিকেটীয় অনুরাগীরা
জি, আমরা জানি যে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়াতে, আর গত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ফলাফল তেমন ভালো না হলেও এই মাঝখানের সময়ে কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও পরাজিত করেছে টি টোয়েন্টি ম্যাচে। তো এই ট্রাই নেশন সিরিজে সেই দিক থেকে দেখলে বাংলাদেশ তো টি টোয়েন্টি দল হিসেবে খুব খারাপ নয় নিশ্চয়ই।
হ্যাঁ, সেটা তো যদি বলা যায়, কারণ চট্টগ্রামের পরে খেলাটা শুরু হচ্ছে ঢাকার মিরপুর শেরওয়ানের স্টেডিয়ামে, এবং কাল বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচ খেলবে, পরের দিন আফগানিস্তান জিম্বাবুয়ে খেলবে, তারপরের দিন বাংলাদেশ আফগানিস্তান খেলবে, ঢাকা তিনটি ম্যাচের পর আবার চলে যাবে চিটাগাংয়ে তিনটি ম্যাচ খেলার জন্য। তো বাংলাদেশের জন্য এটা একটা কঠিন ব্যাপার, কারণ আগামী মাসে নভেম্বরে বাংলাদেশ কিন্তু ভারত সফর করবে, দুনিয়ার অন্যতম সেরা দল এখন ভারত, তারা ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি ওয়ান ডে সবকিছু জিতেছে, সেই ভারতের বিরুদ্ধে ক্রিকেটও খেলবে এবং টি টোয়েন্টিও খেলবে, ওয়ান ডে খেলবে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ রয়েছে ভারত সফর, এবং দলের সাকিব আল হাসান যিনি আজ বাংলাদেশ দলের যে কোচ ডোমিং, তিনি কিন্তু প্রেস মিটে বলেছেন যে সাদা বলে বাংলাদেশ দল ভালো খেলে এবং ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপ মোটামুটি ভালো খেলে এসেছে, এবং এখানে তারা যদি তার দলের প্লেয়াররা যদি সবাই একটা ভালো দিতে পারেন, ভালো পারফর্ম করতে পারেন, তাহলে এই টুর্নামেন্টে হয়তো চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। যেমন সাকিব আল হাসান বলেছেন, বেশি একটা কথা বলেননি, তারপরে বলেছেন যে চট্টগ্রাম টেস্টের বিপরীতে ফুলে তারা ওয়ান ডে টি টোয়েন্টি জয়ের মধ্য দিয়ে তারা সেই ক্রিকেটকে খুলে আবার নতুন করে শুরু করতে চান। এবং এখানে চট্টগ্রাম টেস্টে যেমন সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলে খেলেছেন, ওয়ান ডে খেলেছেন এবং টেস্ট ক্রিকেট খেলেছেন, প্রথমবারের মতো তিনি খেলবেন টি টোয়েন্টি, তাকেও নেওয়া হয়েছে। মধ্যে কথা যে স্পিন দিয়ে কিন্তু তারা আবারও সেই বাজি মাস করতে চান, যদিও মুস্তাফিজকে ফিরিয়ে আনা হয়েছে টেস্ট বোলার হিসেবে, ইয়াসিরকে নেওয়া হয়েছে নতুন করুন টেস্ট বোলার, এবং গতকাল একটি প্র্যাকটিস ম্যাচ ছিল জিম্বাবুয়ের সাথে বিসিবি একাদশে, সেখানেও কিন্তু মুশফিকুর রহিম সাদেক মন্ডা খেলেছেন, তারপর কিন্তু তারা খেলেছিলেন মাসাকার জিয়াকে, কারণ মাসাকার জিয়া যিনি জিম্বাবুয়ের দলের ক্যাপ্টেন তিনি কিন্তু বলছেন যে আমরা
অন্য একটি খবর আছে যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম টেস্ট শুরু হয়েছে ওভালের মাঠে, এবং সেখানে টসে জিতে অস্ট্রেলিয়া ফিল্ড করবার সিদ্ধান্ত নিয়েছে, এবং ইংল্যান্ড বেশ চাপের মুখে আছে, কারণ 244 রান 8 উইকেট পড়ে গেছে। যদিও উদ্বোধনী ব্যাটসম্যান বার্নস 47 রান করেছিলেন, রুট 57 রান করেছিলেন এবং বাটলার 56 রান করেছেন, কিন্তু 244 রানে 8 উইকেট, এখনও খেলা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত খেলা কোথায় গড়ায়। খেলার খবর এ পর্যন্তই, দিলু ভাই অনেক ধন্যবাদ।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চলমান বাণিজ্যিক বিবাদ সত্ত্বেও বিশ্বের এই দুটি বৃহত্তম অর্থনৈতিক শক্তি যখন বাণিজ্য নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন চীন আজ শুভেচ্ছার সর্বসাম্প্রতিক নিদর্শন রেখেছে। চীনের বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র গাও ফেং বলেছেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুকরের মাংস এবং সয়াবিন তেলের মতো কৃষিজ পণ্য কেনার কথা ভাবছে। গাও বলেন, চীন ও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে অনুরূপ শুভেচ্ছা নিদর্শনকে স্বাগত জানায় এবং আশা করে দুপক্ষই বাণিজ্য আলোচনার জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে। গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে তিনি 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত চীনা পণ্যের উপর $25,000 কোটি শুল্ক আরোপ স্থগিত করছেন। তিনি এক টুইট বার্তায় বলেন, চীনা উপপ্রধানমন্ত্রী লিউ হে এই বিলম্বের জন্য অনুরোধ করেছিলেন কারণ 1 অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার 70তম বার্ষিকী। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আইন বিষয়ক কমিটি একটি প্রস্তাব অনুমোদন করেছে যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিষয় তদন্তের মাপকাঠিগুলো নির্ধারণ করা হয়েছে। দলীয় দৃষ্টিকোণ থেকে দেওয়া এই ভোটে আজ কমিটির চেয়ারম্যানকে এই ক্ষমতা দেওয়া হল যে তিনি অভিশংসনের পদ্ধতি হিসেবে শুনানি শুরু করতে পারেন এবং সাধারণভাবে দেওয়ার সময় চাইতে বেশি সময় ধরে এই শুনানিতে সাক্ষীরা সাক্ষ্যদান করতে পারেন। এই প্রস্তাবে ট্রাম্পের আইন বিষয়ক টিমকে উপস্থাপিত যে কোনো তথ্য সম্পর্কে লিখিত মন্তব্য দেবার অধিকারও দেওয়া হয়েছে। ভোটটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন হাউজের ডেমোক্রেটিক ককাসের মধ্যে বিভ্রান্তি নিয়ে কমিটির সদস্যরা হিমশিম খাচ্ছিলেন। বিভ্রান্তি ছিল এ নিয়ে যে এই তদন্তকে ঠিক কিভাবে সংজ্ঞায়িত করা যায়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ফেসবুক বলছে যে বিদ্বেষ না ছড়ানোর ব্যাপারে তাদের নীতি লঙ্ঘনের জন্য তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফেসবুক পাতা নিষিদ্ধ করেছিল। আজ ফেসবুক জানিয়েছে এই সামাজিক মাধ্যম 24 ঘন্টার জন্য তার ফেসবুকের চ্যাট বন্ধ করে রাখে। ওই পাতায় লেখা হয়, আরব যারা আমাদের সকলকে নারী পুরুষ ও শিশুকে ধ্বংস করতে চায় তাদের নিয়ে সরকার গঠন যেন প্রতিহত করা হয়। কনগ্রেসের বেদ বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু অবশ্য অস্বীকার করেন যে তিনি এই পোস্টটি লিখেছিলেন। ইথিওপিয়ার কর্মকর্তারা বলছেন যে দেশের সামরিক বাহিনী সন্দেহভাজন ইসলামিক স্টেটের অজ্ঞাত সংখ্যক এমন সদস্যকে গ্রেপ্তার করেছে যারা ওই দেশে তৎপর ছিল। ডেপুটি চিফ অব স্টাফ এবং ইথিওপিয়ার সশস্ত্র বাহিনীর সামরিক অপারেশন ডিরেক্টর জেনারেল বারহানু জুলা এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তিনি সুনির্দিষ্টভাবে এদের সংখ্যা কিংবা দেশের ঠিক কোন অঞ্চলে এরা তৎপর ছিল সে কথা জানাননি। তিনি বলছেন, আইএস এর সন্দেহভাজন আরও সমর্থকদের প্রতি নিরাপত্তা বাহিনী নজর রাখছে। হারারেতে সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে শেষ শ্রদ্ধা জানাতে জিম্বাবুয়ের জনগণ প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার রাজধানীর রুফারো স্টেডিয়ামে মুগাবের মরদেহ রাখা হয়েছে। গত শুক্রবার সিঙ্গাপুরে 95 বছর বয়সে তিনি মারা যান। যুক্তরাষ্ট্রের সেনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির একজন শীর্ষ সদস্য বলছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সাহায্য বাবদ $25 কোটি প্রদানে অস্বীকৃতি জানালে কংগ্রেস এই অর্থায়ন করবে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অধিবেশন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। আমাদের ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। প্রকৌশলী ছিলেন ভাস্কো ভালারেজ। আমি সাবরিনা চৌধুরী।
আর আমি আনিস আহমেদ।
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.